বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 27 জুলাই, 12 শ্রাবণ এবং ফার্সি 5 মুদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ পাশের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনবেন। সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রাখার বিষয়ে তুরস্কের ঘোষণা এবং বাংলাদেশের সবাইকে করোনা টিকা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা সম্পর্কে আলাদা 2টি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। উজবেকিস্তান সীমান্তের একটি কৌশলগত জেলা পুনরুদ্ধার করল আফগান সেনাবাহিনী। আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধিতে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। ভিয়েনা সংলাপকে কথিত বিপদগ্রস্ত করার জন্য ইরানকে অভিযুক্ত করল ফ্রান্স। ট্রাম্পের ইরান বিরোধী নীতির ব্যর্থতার স্বীকারোক্তি দিল ওয়াশিংটন। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড। 24 ঘণ্টায় মৃত 258 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 143 রোগী। এবং ভারতের অসম ও মিজোরাম রাজ্যের মধ্যে সীমান্তে সংঘর্ষে অসমের 5 পুলিশসহ 6 জন নিহত। তীব্র সমালোচনা গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্ক প্রদেশের কালদার জেলার নিয়ন্ত্রণ তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে দেশের সেনাবাহিনী। জেলাটি তাজিকিস্তান ও উজবেকিস্তান সীমান্তে অবস্থিত। তালেবান এর আগে আফগানিস্তানের সীমান্তবর্তী শতকরা 90% জেলা দখল করার দাবি করেছিল। বাল্ক প্রদেশের গভর্নর ফরহাদ আজিমি নিজের ফেসবুক পেজে কালদার জেলা পুনরুদ্ধারের খবর দিয়ে লিখেছেন, জেলাটি আফগানিস্তান প্রজাতন্ত্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। বাল্ক পুলিশের মুখপাত্র আদিল শাহ বলেছেন, তালেবান সদস্যরা শহরটি থেকে বহু দূরে পশ্চদ অপসারণ করেছে। তবে তালেবান এই খবরের প্রতিক্রিয়ায় বলেছে, তারা কালদার শহরের আশপাশে সরকারি বাহিনীর হামলা প্রতিহত করে দিয়েছে। এ নিয়ে গত 1 মাসে 2 বার কালদারের নিয়ন্ত্রণ হাতবদল হল। উজবেকিস্তানের সঙ্গে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিরতান এই জেলায় অবস্থিত বলে কৌশলগত দিক থেকে কালদার জেলার গুরুত্ব অপরিসীম। আফগানিস্তানে চলমান যুদ্ধে বেসামরিক নাগরিকের প্রাণহানি বৃদ্ধির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক দপ্তর ইউনামা সোমবার তার সর্বসাম্প্রতিক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, 2021 সালের প্রথম ছয় মাসে দেশটিতে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা ছিল নজিরবিহীন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের প্রথম ছয় মাসে আফগানিস্তানে 1,659 বেসামরিক ব্যক্তি নিহত ও 3,254 জন আহত হয়েছেন। 2020 সালের একই সময়ের তুলনায় এই সংখ্যা শতকরা 47 ভাগ বেশি। হতাহতদের প্রায় অর্ধেকে নারী ও শিশু বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তালেবান এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করেছে, তাদের হাতে কোনো বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে না। আর আফগান সেনাবাহিনী বলেছে, তারা সবসময় যুদ্ধের আইন মেনে চলে এবং তারা বেসামরিক নাগরিকদের প্রাণহানির জন্য দায়ী নয়। ইরানের কারণে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বিপদের মুখে পড়েছে বলে দাবি করেছে ফ্রান্স। দেশটি এই সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোর এই সমঝোতা মেনে চলতে ব্যর্থ হওয়ার বিষয়টি উপেক্ষা করে বলেছে, ইরানের উচিত অবিলম্বে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ফিরে যাওয়া। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাগনেস ভন্ডার মুল সোমবার প্যারিসে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে দাবি করেন, ইরান অবিলম্বে এই আলোচনায় ফিরতে ব্যর্থ হলে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পরমাণু সমঝোতা আবার সক্রিয় করার ব্যাপারে একটি চুক্তিতে উপনীত হওয়া কঠিন হয়ে যাবে। তিনি এমন সময় এসব কথা বললেন যখন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী পক্ষগুলোকে ইরানের পরবর্তী সরকারের ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইরান বিষয়ক আমেরিকার বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি স্বীকার করেছেন যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছিলেন তা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, ট্রাম্পের ওই নীতি আমেরিকার স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে বলেও তিনি মন্তব্য করেছেন। MSNBC টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যালি আরও বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণের পর তেহরান তার পরমাণু কর্মসূচি জোরদার করে। রবার্ট ম্যালি জানান, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা মার্কিন সরকারের টেবিলে রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-এর কুস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানি হত্যার সমালোচনা করে তিনি বলেন, এর ফলে আমেরিকার নিরাপত্তা কমে গেছে। তিনি বলেন, 3 বছরে একথা পরিষ্কার হয়েছে যে আমেরিকা আগের চেয়ে এখন কম নিরাপদ, কারণ ইরান তার পরমাণু কর্মসূচি অনেক জোরদার করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কঠোর লকডাউনের মধ্যে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 258 জনের মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় 143 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে করোনা আর ডেঙ্গু একসাথে পাল্লা দিয়ে রেকর্ড সৃষ্টি করে চলছে। দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছে 258 জন, আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীতে একদিনে ভর্তি হয়েছেন 143 জন। করোনা ভাইরাস প্রসঙ্গে আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘণ্টায় মারা গেছেন 258 জন, আর এ পর্যন্ত এটি মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। আর এ সময় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও 14,925 জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো 19,779 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 42,478। এদিকে রাজধানীতে গত 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক 143 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 142 জনই রাজধানী ঢাকার। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 26 জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,802 জন, আর এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 1,331 জন। এই অবস্থায় কোভিড পরিস্থিতিতে হাসপাতাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ডেঙ্গু রোগীদের জন্য কয়েকটি হাসপাতাল নির্দিষ্ট করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। এছাড়া বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে আরও 1 রোহিঙ্গা শিশু। আজ অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ ভোর থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া টেকনাপের 34টি রোহিঙ্গা শিবিরের 8টি ক্যাম্পের অন্তত লক্ষাধিক বসতঘর পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দী হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে এ খবর পাওয়া পর্যন্ত এসব বসতঘরের রোহিঙ্গারা পানিবন্দী আছেন বলে জানা গেছে। ভারতের অসম ও মিজোরাম রাজ্যের মধ্যে সীমান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে অসমের 5 পুলিশ সদস্য সহ 6 জন নিহত ও কমপক্ষে 70 জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের অসম ও মিজোরাম রাজ্যের মধ্যে সীমান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে মিজোরাম পুলিশের গুলিবর্ষণ ও দুর্বৃত্তদের হামলায় অসমের 5 পুলিশ সদস্য সহ 6 জন নিহত ও কমপক্ষে 70 জন আহত হয়েছেন। এ সম্পর্কে আজ মঙ্গলবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। রাহুল গান্ধী এক বার্তায় বলেন, নিহতদের পরিবারকে সমবেদনা জানাই, আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মানুষের জীবনে ঘৃণা ও হিংসার যে বীজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বপন করেছে তা আরও একবার দেশের নাম খারাপ করল। ভারত এখন তার ভয়ঙ্কর ফল ভোগ করছে। অন্যদিকে আজ পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি এক বার্তায় বলেন, অসম মিজোরাম সীমান্তে সহিংসতার ঘটনায় হতবাক ও স্তম্ভিত, মৃতদের পরিবারকে জানায় সমবেদনা। বিজেপি সরকারের অধীনে এই ধরনের ঘটনা গণতন্ত্রের মৃত্যু ঘটাচ্ছে। সংঘর্ষে আহতদের দেখতে আজ মঙ্গলবার শিলচর হাসপাতালে যান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংঘর্ষ দুটি রাজনৈতিক দলের মধ্যে হয়নি, হয়েছে দুটি রাজ্যের মধ্যে। অসমে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখনও সংঘর্ষ হয়েছে। আমরা শান্তি চাই, সেজন্য যা পদক্ষেপ গ্রহণ করতে হয় করব, কিন্তু 1 ইঞ্চি জমিও দেব না। সংঘর্ষে পুলিশ সদস্য ও গ্রামবাসী সহ কমপক্ষে 70 জন আহত হয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, ভারত।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের শেষ নাগাদ ইরাকে যুদ্ধের দায়িত্ব সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমির সঙ্গে সাক্ষাতে সোমবার হোয়াইট হাউসে এ ঘোষণা দিয়েছেন তিনি। বাইডেন উগ্রজঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে বলেন, 2021 সাল শেষে মার্কিন সেনারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার দায়িত্ব পালন করবে, কিন্তু তারা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না। তবে এ সাক্ষাতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে কিনা সে সম্পর্কে মুখ খোলেননি বাইডেন। বিনা বিচারে ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে আটক থাকার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছেন ফিলিস্তিনি ফুটবল খেলোয়াড় গুয়েভারা আল নামুরা। 10 মাস আগে তাকে ইসরায়েলের বর্বর বাহিনী আটক করে এবং বিনা বিচারে তিনি জেল খাটছেন। বিনা বিচারে এ ধরনের আটকাদেশকে ইসরায়েল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন বলে থাকে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। গুয়েভারের আটকে তিন মাস পর তার অন্তঃসত্ত্বা স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করেন। চলতি মাসে গুয়েভারের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল কর্তৃপক্ষ তার অবৈধ আটকাদেশের মেয়াদ বাড়িয়েছে। এর প্রতিবাদে প্রায় দু সপ্তাহ আগে গুয়েভারা অনশন শুরু করেন। তিনি আশা করছেন এই প্রতিবাদের কারণে তাকে মুক্তি দেয়া হবে এবং তিনি তার সাত মাসের সন্তান জুলিয়াকে দেখতে পাবেন। লেবাননের ব্যবসায়ী ব্যক্তিত্ব নাজিব মিকাতি দেশটির প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে তিনি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট নিশ্চিত করেছেন। নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ায় দেশটির কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান হল বলে মনে করা হচ্ছে। সংসদের আস্থা অর্জন করার পর তিনি প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ায় আইএস জঙ্গিরা পরাজিত হলেও তুরস্ক সরকার সেদেশে তাদের সামরিক উপস্থিতি বজায় রাখবে বলে ঘোষণা করেছে। তুরস্ক আবারও সন্ত্রাসীদের সংগঠিত করার চেষ্টা করছে বলে জানা গেছে। এই সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিরা পরাজিত হলেও তুরস্কের কর্মকর্তারা এখনও সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বজায় থাকবে বলে ঘোষণা করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সিরিয়ায় তুর্কি বিরোধী কুর্দি সশস্ত্র মিলিশিয়া বাহিনীর তৎপরতা অব্যাহত থাকায় তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য সিরিয়ায় তুর্কি বাহিনী মোতায়েন থাকবে। পর্যবেক্ষকরা বলছেন, তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন এই বিবৃতি থেকে বোঝা যায় সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কোনো ইচ্ছা আঙ্কারার নেই। এ অবস্থায় সিরিয়ার সরকার ও জনগণকে হয় সামরিক উপায়ে সেদেশ থেকে তুর্কি সেনাদের বহিষ্কার করতে হবে, অথবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে সিরিয়ায় তুর্কি সামরিক উপস্থিতির অবসান ঘটাতে হবে। তুরস্ক সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযানের নামে সিরিয়ায় সেনা মোতায়েন করলেও বাস্তবতা হচ্ছে অনেক আগেই ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো পরাজিত হয়েছে এবং তারা এখন পলাতক ও কোণঠাসা অবস্থায় রয়েছে। সুতরাং বর্তমান অবস্থায় সিরিয়ায় তুর্কি সেনা মোতায়েনের কোনো যৌক্তিকতা নেই। এর আগে পশ্চিম এশিয়া সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ ও রাজনৈতিক মহল থেকে বলা হয়েছিল, তুরস্কের কর্মকর্তারা আবারও দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীকে পুনরুজ্জীবিত ও সংগঠিত করার জন্য সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বজায় রাখার চেষ্টা করছে। বর্তমানে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তুরস্কের এরদোগান সরকার আইএস জঙ্গিদেরকে আবারও সংগঠিত করে তাদেরকে সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। খ্যাতনামা আরব রাজনৈতিক বিশ্লেষক ডেভিড আল হান্নান এ ব্যাপারে বলেছেন, তুরস্কের জাতীয় নিরাপত্তা সংস্থা সিরিয়ার ইদলিব প্রদেশে অবস্থিত সন্ত্রাসীদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য অচিরেই তাদেরকে পূর্ব ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা করছে। প্রায় 7,000 জঙ্গিকে তারা প্রশিক্ষণের জন্য পূর্ব ইউক্রেনে স্থানান্তর করবে। ধারণা করা হচ্ছে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সিরিয়ার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। মোট কথা বলা যায়, যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের আধিপত্যকামী কয়েকটি দেশের সমর্থন নিয়ে তুরস্কের সরকার সিরিয়ার বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, দেশের সব মানুষের সুরক্ষার জন্য যত ভ্যাকসিনের দরকার হয় আমরা তা কিনব। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
বাংলাদেশে কঠোর লকডাউনের মধ্যেও করোনায় মৃত্যু এবং সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, দেশের সবাইকে সুরক্ষিত করতে টিকা দেয়া হবে, প্রয়োজনে যত টাকা লাগে এবং যত পরিমাণ ভ্যাকসিনের দরকার হয় আমরা কিনব। তিনি আরও জানান, ভবিষ্যতে আমরা দেশেই ভ্যাকসিন তৈরি করব, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা সব ধরনের উদ্যোগ নেব। আজ মঙ্গলবার জনপ্রশাসন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। করোনা টিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন,
ভ্যাকসিন কেনা আমরা শুরু করেছি, ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, ব্যাপকভাবে ভ্যাকসিন দিয়ে দিতে হবে, যাতে অন্তত আমাদের দেশের সকলেই যেন সুরক্ষিত থাকে। ইতিমধ্যে আমি নির্দেশও দিয়েছি, যত ভ্যাকসিন দরকার হবে আমরা কিনব, আর ভবিষ্যতে আমরা বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করব, যাতে ভবিষ্যতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেটাই আমরা করব।
এদিকে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার দুপুরে করোনা নিয়ন্ত্রণে করণীয় প্রসঙ্গে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান, যে কেউই NID নিয়ে গেলে টিকা নেওয়া যাবে, টিকা দিতে পূর্বে রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। এদিকে আজকের সভার বিষয়ে সাংবাদিকদের ব্রিফকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান লকডাউন 5 আগস্ট পর্যন্ত বহাল থাকবে। শিল্পপতিরা লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস খুলে দেবার দাবি জানিয়েছিলেন, আমরা সেই দাবি রাখতে পারছি না। এদিকে করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে দেশের 11টি জেলা। এসব জেলায় 3 সপ্তাহ আগে শনাক্তের হার সর্বোচ্চ 45 এবং সর্বনিম্ন 21% ছিল, এখন এসব জেলায় শনাক্তের হার এসে দাঁড়িয়েছে সর্বোচ্চ 58 এবং সর্বনিম্ন 30%। এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বিষয় বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তর ও IEDCR এর বিশেষজ্ঞগণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনাকে অগ্রাহ্য করা এবং স্বাস্থ্যবিধি না মানা এবং টিকার প্রতি আগ্রহী না হওয়ার কারণে গ্রামে সংক্রমণ বেড়ে গেছে। এসব জেলাগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কুমিল্লা, গাইবান্ধা, ভোলা, বরগুনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
যুক্তরাষ্ট্র 2003 সালে ইরাকে সামরিক হামলা চালায়, এরপর প্রায় 18 বছর অতিক্রান্ত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা ইরাকে মার্কিন সেনাদের অত্যাচার, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
২০০৩ সালের মার্চে মার্কিন সেনারা ইরাকে হামলা চালায়। ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র থাকার অজুহাতে এবং সন্ত্রাসবাদ মোকাবেলার কথা বলে সামরিক আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র ইরাক দখল করে নিয়েছিল, কিন্তু ইরাক দখলের পর সেদেশে কোনো মারণাস্ত্র পাওয়া যায়নি। এমনকি সন্ত্রাস দমনের কথা বলে তারা ইরাকে সেনা সমাবেশ ঘটালেও সন্ত্রাস দমন তো হয়নি, বরং একটি পর্যায়ে ইরাক সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়। গত প্রায় 2 দশকে মার্কিন সেনারা ইরাকে এমন কোনো অমানবিক কর্মকাণ্ড নেই যে করেনি। ইরাকের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনে নিহতের সঠিক তথ্য যদিও পাওয়া যায় না, কিন্তু কিছু পরিসংখ্যানে দেখা গেছে ইরাক যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত প্রায় 20 লাখ মানুষ প্রাণ হারিয়েছে। আবার কোনো কোনো সূত্র মতে মৃতের সংখ্যা কয়েক লাখ। 2005 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ যদিও দাবি করেছিলেন মাত্র 30,000-এর বেশি ইরাকি নিহত হয়েছে, কিন্তু ইরাক বডি কাউন্ট নামে একটি তদন্ত দল বলছে 2003 থেকে 2006 সালের মধ্যে 1.5 লাখের বেশি ইরাকি নিহত হয়েছে।
এদিকে ইরাক বডি কাউন্ট সহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ইরাক যুদ্ধ শুরুর পর 2008 সাল পর্যন্ত সময়ের মধ্যে 87,665 জন নিহত হয়েছে, তবে নিহতের এই সংখ্যা 95,687 জন বলেও মনে করা হয়। তবে সে যাই হোক, এসব পরিসংখ্যান বা তথ্য উপাত্ত ইরাক যুদ্ধ শুরুর পর প্রথম 5 বছরের। যুদ্ধে বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়া ছাড়াও আরও লাখ লাখ মানুষ আহত হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, 2015 সালের মধ্যে যুদ্ধ ও সহিংসতায় এ পর্যন্ত 44 লাখ ইরাকি শরণার্থীতে পরিণত হয়েছে। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনে সাবেক শাসক সাদ্দামের পতন হয় এবং এরপর 1,73,000-এর বেশি বিদেশি সেনা ইরাকে প্রবেশ করে, যাদের মধ্যে 1.5 লাখই ছিল মার্কিন সেনা। গত 18 বছরে মার্কিন সরকার ইরাকে 14টি সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক মার্গারেট কাম্বার্লি ইরাক সম্পর্কে বলেছেন, সেদেশে মার্কিন সেনাদের উপস্থিতি মানবতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।
প্রকৃতপক্ষে মার্কিন উপস্থিতি ইরাকিদের জন্য কেবল মৃত্যু ও ধ্বংস ছাড়া আর কিছুই বয়ে আনেনি। মার্কিন সেনারা প্রকাশ্যে ইরাকিদেরকে হত্যা ও তাদের মানবাধিকার লঙ্ঘন করেছে। 1945 সালে জাপানে আমেরিকার পরমাণু বোমা হামলায় যে হারে বহু বছর ধরে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের ক্যান্সার ও অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছে, তার চেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেছে ইরাকে মার্কিন সামরিক আগ্রাসনে। যুক্তরাষ্ট্র জাপানের মতো আরেকটি বিপর্যয় ঘটিয়েছে ইরাকে। ইরাক যুদ্ধের ফলে শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ অন্যান্য ক্ষেত্রের দক্ষ জনশক্তি দেশ ছেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে ইরাকে মার্কিন আগ্রাসনের ফলে 2003 থেকে 2006 সালের মধ্যে দেশটির অর্ধেক চিকিৎসক দেশ ছেড়েছে। শিশুদের উপরও যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়েছে, এমনকি আগামী প্রজন্ম ক্ষতির হাত থেকে রেহাই পায়নি। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের দুর্বল ইউরেনিয়াম যুক্ত বোমা এবং ফসফরাস বোমার আঘাতে ইরাকে ফালুজায় জন্ম নেয় বহু শিশু প্রতিবন্ধী এবং তারা দুরারোগ্য ক্যান্সার সহ বিভিন্ন রোগে ভুগছে।
গত বছর নভেম্বরে ফালুজা শহরের একটি হাসপাতালের পরিচালক আহমদ মুখালিফ হামাদ বলেছেন, ইরাক যুদ্ধের পর 16 বছর পেরিয়ে গেলেও মার্কিন বিষাক্ত বোমার আঘাতে এখনও প্রতি বছর প্রতিবন্ধী বা অপূর্ণাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। জন্ম নেওয়া এসব শিশুদের হয় কোনো চোখ নেই অথবা মাত্র একটি চোখ রয়েছে, অথবা কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছাড়াই, অর্থাৎ হয় হাত নেই অথবা পা নেই অথবা দুই মাথাওয়ালা শিশুর জন্ম হচ্ছে। এছাড়া সাবেক স্বৈরশাসক সাদ্দামের আমলে বন্দীদের উপর অকথ্য নির্যাতন ও সরকার বিরোধী বিশেষ করে শিয়া মুসলমানদের উপর নির্যাতন ও ফাঁসির জন্য আবু গারিব কারাগার আন্তর্জাতিক অঙ্গনে কুখ্যাতি অর্জন করেছিল। কিন্তু 2004 সালে মার্কিন হামলায় সাদ্দামের পতন ঘটে এবং তারা ইরাক দখল করে নেয়। এরপর মার্কিন নিয়ন্ত্রিত আবু গারিব জেলখানাসহ বিভিন্ন জেলখানায় আটক বন্দীদের উপর দখলদার মার্কিন সেনারা নজিরবিহীন হত্যা নির্যাতন চালায়। মার্কিন টিভি চ্যানেল CBS ইরাকি বন্দীদের উপর মার্কিন সেনাদের অত্যাচার নির্যাতনের বহু লোমহর্ষক ছবি ও ভিডিও প্রকাশ করেছিল।
ইরাক দখলের পর মার্কিন সেনারা সবচেয়ে বড় যে জঘন্য কাজটি করেছে তা হচ্ছে ইরাকের হাজার হাজার বছরের পুরনো বহু মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ হয় ধ্বংস করেছে অথবা লুটপাট করে নিয়ে যাচ্ছে। বাগদাদের পতনের পরপরই জাতীয় জাদুঘরে সংরক্ষিত খুবই মূল্যবান অসংখ্য ঐতিহাসিক দলিল, বিভিন্ন লেখা সমৃদ্ধ কাগজ লুট হয়ে গেছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করেছিল। প্রথমে মনে করা হচ্ছিল 1,70,000 প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্রুত চুরু হয়ে গেছে। প্রথমে মনে করা হচ্ছিল 170,000 প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্রুত চুরি হয়ে গেছে, কিন্তু পরে দেখা গেল পরিকল্পিতভাবে এবং সময় নিয়ে এসব নিদর্শন প্যাকেট করা হয় এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। গত বছর নভেম্বরে ইরাকের প্রত্নতত্ত্ব সংরক্ষণ বিভাগের পরিচালক আবাদ হামজা বলেছেন, ইরাকের বিভিন্ন স্থানে বহু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। 2003 সালে মার্কিন সেনারা ইরাকে প্রবেশ করার পর এসব নিদর্শনের অনেক ক্ষতি হয়েছে। এমনকি মার্কিন সেনারা ঐতিহাসিক বহু স্থানকে তাদের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করায় ওইসব নিদর্শনেরও ক্ষতি হয়েছে। তিনি বলেন, 80% ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হয়েছে মার্কিন সেনা ও দায়েশের হাতে।
ইরাকের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের আরেকটি কুফল হচ্ছে সেদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গির উত্থান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেছেন তাদের হাতেই আইএস জঙ্গির উদ্ভব ঘটেছে। বাস্তবতা হচ্ছে, 2003 সালে মার্কিন সেনারা ইরাকে প্রবেশ করার পর এই দেশটি জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়। মার্কিনিরা জঙ্গি দমনের কথা বললেও বাস্তবতা হচ্ছে তারাই ইরাক ও সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠীর বিস্তার ঘটিয়েছে এবং যুদ্ধ চাপিয়ে দিয়ে লাখ লাখ মানুষ হত্যা ও সম্পদের ক্ষতি করেছে, প্রাকৃতিক সম্পদও লুট করেছে এবং এখনও লুটতরাজ করছে। এছাড়া ইরাকে মোতায়েন মার্কিন সেনারা ইরানের কুচ ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে, যিনি কিনা দায়েশ বা আইএস জঙ্গি দমনে বিরাট ভূমিকা রেখেছিলেন।
শ্রোতাবন্ধুরা, ইরাকে মার্কিন আগ্রাসনের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 27 জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, আফগানিস্তানের অর্ধেক এলাকা কিভাবে দখল করল তালেবান, দৈনিক প্রথম আলো। যত টাকা লাগে ভ্যাকসিন কিনব, ভবিষ্যতে দেশে উৎপাদনও করব, দৈনিক কালের কণ্ঠ। করোনা আমাকে ভিখারি করেছে, কেঁদে কেঁদে বললেন এক বাবা, দৈনিক যুগান্তর। কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা সহ নিহত 6, দৈনিক ইত্তেফাক। লকডাউনে কারখানা খোলার বিষয়ে শিল্পপতিদের অনুরোধ রাখা যাচ্ছে না, দৈনিক মানব জমিন। বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যাপারে যা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। শান্তি চায় কিন্তু 1 ইঞ্চি জমিও ছাড়ব না, মিজো সংঘর্ষে জানালেন অসমের মুখ্যমন্ত্রী, দৈনিক আনন্দবাজার পত্রিকা। কংগ্রেস সংসদ চালাতে দিচ্ছে না, ওদের মুখোশ খুলুন, বিজেপি সাংসদদের বললেন মোদি দৈনিক আজকাল। পাকিস্তান থেকে সরে আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে লস্কর, ভারতকে জানাল কাবুল দৈনিক সংবাদ প্রতিদিন। এবার কয়েকটি বিষয়ে বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। করোনা মোকাবেলার জন্য মৌখিক পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ছাড়াই 4,000 চিকিৎসক ও 4,000 নার্স নিয়োগ দেওয়া হচ্ছে বলে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে করোনা পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তার সর্বশেষ তথ্য এরকম ছিল গতকালের তথ্য, যে এ পর্যন্ত যত মানুষ একদিনে মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন তার ভিতরে গতকালই সবচেয়ে বেশি মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন। তার মানে পরিস্থিতি যথেষ্ট অবনতিশীল। এ অবস্থায় করোনা পরিস্থিতি মোকাবেলাটা অতি বেশি জরুরি হয়ে পড়েছে এবং জরুরি ভিত্তিতে অনেক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, তাতে কোনো সন্দেহ নেই। এবং সরকারের পক্ষ থেকে 4,000 ডাক্তার এবং 4,000 নার্স নিয়োগের যে প্রক্রিয়া শুরু করা হয়েছে এটি একটি ভালো প্রক্রিয়া, আমি ব্যক্তিগতভাবে এটি সমর্থন করি। কিন্তু এখানে যে বিষয়টি বিবেচনায় রাখা দরকার বা যা নিয়ে কথা উঠতে পারে বা কথা ওঠাটা অনেকটা স্বাভাবিক, সেটি হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এগুলো যেহেতু চাকরির হিসেবে গণ্য হবে এবং এরা সবাই চাকরি প্রাপ্ত হবেন, সেক্ষেত্রে স্বচ্ছতার একটা ব্যাপার কিন্তু থেকে যায়। যদিও জরুরিভাবে এই সমস্ত নিয়োগগুলো হওয়া দরকার, কিন্তু স্বচ্ছ প্রক্রিয়াটাও নিশ্চিত করা দরকার। অনেক ক্ষেত্রে এইরকম নিয়োগের বেলায় স্বজনপ্রীতি, দলপ্রীতি এগুলো হতে পারে এবং যোগ্য অযোগ্যতার একটা প্রশ্নও কিন্তু থেকে যেতে পারে। চাকরির পরীক্ষা, ইন্টারভিউ এগুলোর মাধ্যমে কিন্তু যোগ্য প্রার্থী, যোগ্য ব্যক্তিদেরকে বের করে আনা হয়। সেই জায়গায় যখন পরীক্ষা হচ্ছে না বা ইন্টারভিউ হচ্ছে না বা পুলিশ ভেরিফিকেশন হবে না, তখন কিন্তু এই প্রশ্নগুলো প্রশ্ন আকারেই থেকে যাবে, এর সমাধান মিলবে না। তো সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ দেওয়া হয়েছে দ্রুত নার্স এবং ডাক্তার নিয়োগ দেওয়ার, সেই প্রক্রিয়া সম্পন্ন হোক কিন্তু স্বচ্ছতা নিশ্চিত করা হোক, এটিও দাবি থাকবে আমাদের। তা না হলে দেখা গেল নার্স নার্সের কাজ করতে পারছেন না, ডাক্তার ডাক্তারের কাজ ঠিক মতো করতে পারছেন না, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে।
ইরাকে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু মোতায়েন করা সেনাদের প্রত্যাহার করা হবে না, তাহলে যুদ্ধের সমাপ্তি হবে কিভাবে?
জি, ইরাকে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরাকে যে মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদেরকে বহিষ্কার করার ব্যাপারে ইরাকের ভেতরে প্রচণ্ড চাপ রয়েছে। জাতীয় সংসদে প্রস্তাব পাশ হয়েছে আরো 2 বছর আগে। ইরাকের জনগণ চায় না এখন আর যে তাদের দেশে মার্কিন সেনারা অবস্থান করুক, বিশেষ করে ইরাকে যে সমস্ত সন্ত্রাসবাদ বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে এবং এই সংগঠনের সংখ্যা বহু, তারা সবাই কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে ইরাকি সেনাদের পাশে থেকে, কাঁধে কাঁধে রেখে। মার্কিন সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কতটুকু লড়াই করেছে তা নিয়ে বরং যুক্তিযুক্ত প্রশ্ন রয়েছে। এ অবস্থায় মার্কিন সেনাদেরকে ইরাক থেকে বহিষ্কার করা বা ফিরিয়ে নেওয়াটা জরুরি। এখন জো বাইডেন যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিলেও একটা কথা পরিষ্কার, ইরাকে বর্তমানে 2,500 মার্কিন সেনা অবস্থান করছে, তাদের কাউকেই ফিরিয়ে নেবে না বলে শনিবারে নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছে। পত্রিকার খবর অনুযায়ী এরা কেউ লজিস্টিক স্পেশালিস্ট, কেউ মিলিটারি অ্যাডভাইজার, কেউ ট্রেইনার, এরকম বিভিন্ন নামে এরা ইরাকেই থেকে যাবে। জো বাইডেন বলেছেন যে এখন আর ইরাকে কোনো যুদ্ধ পরিচালনা করবে না মার্কিন সেনারা, কিন্তু তারা ওই যে বিভিন্ন নামে কিন্তু থেকেই যাবে। এবং ইরাকিদের একটা বড় অভিযোগ হচ্ছে যে মার্কিন সেনারা ইরাকে অবস্থান করে ইরাকের জাতীয় স্বার্থ রক্ষা করছে না, বরং ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ।
আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। শান্তি চাই কিন্তু 1 ইঞ্চি জমিও ছাড়ব না, মিজো সংঘর্ষে জানালেন অসমের মুখ্যমন্ত্রী। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, অসম মিজোরাম সীমানায় সংঘর্ষের পর পরিস্থিতি এখনও উত্তপ্ত। এরই মধ্যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাফ জানিয়ে দিলেন, তার সরকার সীমানায় শান্তি চায়, তবে তার জন্য এক ইঞ্চি জমিও তারা ছাড়বে না। মঙ্গলবার শিলচর হাসপাতালে সংঘর্ষে আহতদের দেখতে যান হিমন্ত। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, এই সংঘর্ষ দুটি রাজনৈতিক দলের মধ্যে হয়নি, হয়েছে দুটি রাজ্যের মধ্যে। অসমে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখনও সংঘর্ষ হয়েছে, আমরা শান্তি চাই, তার জন্য যা পদক্ষেপ করতে হবে করব, কিন্তু এক ইঞ্চি জমিও দেব না, ওদের এলাকা দখলও করতে যাব না। কংগ্রেস সংসদ চালাতে দিচ্ছে না, ওদের মুখোশ খুলুন, বিজেপি সাংসদদের বললেন মোদি। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, পেগাসাস নজরদারি নিয়ে উত্তাল সংসদ, বিরোধীদের প্রতিবাদে দিনের পর দিন মুলতবি হয়ে যাচ্ছে অধিবেশন। এ নিয়ে এবার বিরোধীদের দিকেই আঙ্গুল তুললেন প্রধানমন্ত্রী মোদি, বললেন কংগ্রেস সংসদ চালাতে দিচ্ছে না। বিজেপি সাংসদদের উদ্দেশ্যে তার বার্তা, জনগণ আর সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেসের মুখোশ খুলে দিন। এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি, সেখানে তিনি সাংসদদের এই নির্দেশ দিলেন। তিনি এও বললেন, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই বাদল অধিবেশনে কোনো কাজ করতে দিচ্ছে না। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক আলোচনা।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা শুনব কালজয়ী একটি ফার্সি প্রবাদের গল্প, শাহ দিলেও খান দেয়নি। করিম খান জান্দ নামে ইরানি এক খান ছিলেন। তিনি রাজকোষের ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন। জনগণের আমানত যেমন অপচয় করতেন না, তেমনি বাদশাহদের মতো দানবীরও ছিলেন না। সে কারণে তাঁর আশেপাশে যারা ছিল তাদেরকে রাজকোষের অর্থ খামোখা দান করে দয়ালু শাস্তেন না, কেননা রাজকোষের মালামাল ছিল পুরো দেশের মানুষের আমানত। করিম খানের এক মন্ত্রী ছিলেন শেখ আলী খানের নামে। তিনি নিজেও এ ব্যাপারে খুব সচেতন ছিলেন। বাদশার দরবার যাতে বেহুদা কোনো খরচ না হয় সেদিকেও তিনি লক্ষ্য রাখতেন।
সাধারণত যে কোনো বাদশার দরবারে সঙ্গীত শিল্পী থাকতেন, কবিরা থাকতেন, থাকতেন ম্যাজিশিয়ান বা জাদুকরেরাও। তারা বিনোদনের ব্যবস্থা করে বাদশাকে হাসি খুশি রাখতেন। কিন্তু করিম খান জানদের দরবারে এদের কেউই ছিলেন না। কেবল এক কবি ছিলেন যিনি বাদশাহ জান্দকে মনে প্রাণে ভালোবাসতেন, তিনি দরবারে যাওয়া আসা করতেন। মাঝে সাঝে এই কবি করিম খান জান্দের উপস্থিতিতে দরবারে যেতেন এবং তাকে কবিতা শোনাতেন। করিম খান অবশ্য কবিতা শোনানোর জন্য কবিকে কোনো টাকা পয়সা দিতেন না। এ কারণে কোনো কবি বাদশাহর দরবারে যেতে উৎসাহ বোধ করতেন না। ওই কবি একদিন যথারীতি করিম খান জান্দকে কবিতা শোনালেন। এই দিন অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। কি ছিল সেই ঘটনা তা শুনব মিউজিকের পর। আপনাদের সম্বান্ধব উপস্থিতি যথারীতি কামনা করছি।
কবির কবিতা শোনার পর বাদশাহ করিম খান জান্দ তাঁর মন্ত্রী শেখ আলী খানকে বললেন, এই কবিকে 1000 সোনার কয়েন পুরস্কার হিসেবে দিয়ে দাও। শেখ আলী খান এবং কবি দুজনেই বাদশাহর আদেশ শুনে থমকে গেলেন। করিম খান আজ পর্যন্ত কোনো কবিকে কবিতা শোনানোর জন্য কোনো টাকা পয়সা কিংবা কোনো পুরস্কার দেননি। তবে কবি ভীষণ খুশি হয়ে গেলেন, কবিতা শুনিয়ে 1000 সোনার কয়েন পুরস্কার পেয়েছেন, খুশি না হয়ে পারেন? কবি তার আসন থেকে উঠে বাদশাহর মন্ত্রী শেখ আলী খানের কাছে গিয়ে তার হাত থেকে পুরস্কার গ্রহণ করতে গেলেন। কিন্তু শেখ আলী খান জানতেন না বাদশাহ কি মনে করে এই পুরস্কার দেওয়ার আদেশ দিলেন। সেজন্য শেখ আলী খান একটা অজুহাত তৈরি করার চেষ্টা করলেন। তিনি কবিকে বললেন, আমি এখন রাজকোষের হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত আছি, এখন যাও পরে এসো।
কবি তার স্বভাব সুলভ সাদাসিধে ভঙ্গিতে বলল, ঠিক আছে। এই বলে কবি সেদিন দরবার থেকে চলে গেল। এক সপ্তাহ পর আবার এলো শেখ আলী খানের কাছে বাদশাহর দেওয়া পুরস্কার 1000 সোনার কয়েন গ্রহণ করতে। কিন্তু এদিনও শেখ আলী খান কবিকে কোনো কিছু দিল না, অগত্যা কবি খালি হাতেই ফিরে গেলেন। এভাবে দীর্ঘদিন পর্যন্ত শেখ আলী খান কবিকে দেওয়া বাদশাহর পুরস্কারটা বুঝিয়ে দিলেন না। বাদশাহর মন্ত্রী শেখ আলী খান এভাবে রাজকোষের সম্পদ কাউকে দিয়ে দেওয়া উচিত বলে মনে করলেন না। সে কারণে শেখ ভাবলেন, এভাবে বারবার ঘুরালে কবি এক সময় ক্লান্ত শ্রান্ত আর বিরক্ত হয়ে যাবে এবং পুরস্কারের অর্থনীতি আর তার কাছে ধরনা দেবে না।
মন্ত্রীর ধারণা ঠিকই হলো, তবে কবিও নাছোড়বান্দা। তিনি করিম খান জানদের দরবারে গিয়ে তাকে পুরস্কার না দেওয়ার কথাটা বাদশাহকে জানিয়ে দিলেন। কবির কথা শুনে বাদশাহ তাঁর মন্ত্রী শেখ আলী খানকে ডেকে পাঠালেন। মন্ত্রীকে বাদশাহ বললেন, তুমি যে এভাবে কবিকে কষ্ট দিয়েছ ঠিক করনি, যাও কবিকে এখন 1000 পরিবর্তে 2000 সোনার কয়েন দাও। শেখ আলী খান একেবারে ভাবতে পারছিলেন না যে এরকম হিতে বিপরীত হবে। তিনি তো 1000 সোনার কয়েন দেওয়াটাকেই অনেক বেশি বলে ভালো মনে করেছেন। সুতরাং তিনি বাদশাহ করিম খান জানদের আদেশকে খুব একটা গুরুত্ব দিলেন না।
তিনি বাদশাহর আদেশ শুনে কিছুই বললেন না, তবে কবিকেও কিছুই দিলেন না। কবি আগের মতোই শেখ আলী খানের কাছে পুরস্কার নিতে বারবার গেলেন এবং বারবারই না পেয়ে ফিরে গেলেন। এই ঘটনা চলতেই থাকল, কবির ভাগ্যেও কিছুই জুটল না। একদিন পুরস্কারের কয়েন নিতে এসে মন্ত্রীর কাছে কবি খুব হ্যাস্তন্যাস্ত হলেন। কবির খুব রাগ হল, একেবারে চিৎকার করে মন্ত্রীকে বলে উঠল, এসব কি হচ্ছে? বাদশাহ দান করলেন আর মন্ত্রী দানের কয়েন দিচ্ছেন না, তুমি কেন শাহের দেওয়া পুরস্কার দিচ্ছ না আমাকে, আমার আহত জীবনের চিকিৎসা করতে?
কবির এই সোচ্চার দাবি বাদশাহ করিম খান জানদের কানে গেল। বাদশাহ তার মন্ত্রী শেখ আলী খানকে ডেকে বললেন, আল্লাহর এই বান্দাকে তুমি বিরক্ত করছো কেন? কেন তাকে তার পুরস্কার বুঝিয়ে দিচ্ছ না? শেখ আলী খান এবার কথা বলার সুযোগ পেয়ে গেলেন। বাদশাহকে তিনি বললেন, আপনার জন্য আমার জান কোরবান বাদশাহ জনাব, আপনি তো অন্যান্য বাদশাহর মতো ছিলেন না, খামোখা রাজকোষের আমানতের অপচয় করতেন না, হঠাৎ এমন কি ঘটে গেল যে আপনি পাল্টে গেলেন? বাদশাহ করিম খান জান্দ বললেন, এখনো আমি নিজের রাজকোষের অর্থ অপচয় করতে পছন্দ করি না।
বাদশাহ আরো বললেন, আমি চাই না ওই আমানতের খেয়ানত হোক, কিন্তু আমি জানি এই কবির না আছে ঘর, না আছে জীবন জীবিকা, সেজন্য আমি চাচ্ছি রাজকোষের অলস অর্থ থেকে এই কবিকে কিছু দেব। ওই অর্থ দিয়ে সে তার ঘরবাড়ি বানাবে, জীবন সাজাবে, আর ঘর বানাতে অনেক লোককে কাজে লাগাবে, তাদেরও জীবন জীবিকার ব্যবস্থা হবে এই অর্থ দিয়ে। এই কাজের মাধ্যমে রাজকোষের অলস অর্থ চক্রাকারে ঘুরবে। এরপর কবিকে ডেকে বললেন, আপনার পুরস্কারের পরিমাণ 5 গুণ বেড়ে গেছে। জান, শেখ আলী খানের কাছ থেকে আপনার পুরস্কারের 5,000 সোনার কয়েন বুঝে নেন।
কবি বাদশার কথা মতো মন্ত্রী শেখ আলী খানের কাছে গেল পুরস্কারের অর্থ বুঝে নিতে। শেখ আলী খান এবার আর আগের মতো কবিকে ঘুরালেন না, তার পুরস্কারের 5,000 সোনার কয়েন তাকে সসম্মানে বুঝিয়ে দিলেন। এই ঘটনার পর থেকে যখনই কোনো অধীনস্থ কর্মকর্তা ঊর্ধ্বতনদের দেওয়া পুরস্কার বা দানের অর্থ বুঝিয়ে দিতে গড়িমসি করত, বলে উঠত, সা দিয়েছে অথচ শেখ আলী খান দেয়নি।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। উজবেকিস্তান সীমান্তের একটি কৌশলগত জেলা পুনরুদ্ধার করল আফগান সেনাবাহিনী। আফগানিস্তানের সহিংসতা বৃদ্ধিতে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। ভিয়েনা সংলাপকে কথিত বিপদগ্রস্ত করার জন্য ইরানকে অভিযুক্ত করল ফ্রান্স। ট্রাম্পের ইরান বিরোধী নীতির ব্যর্থতার স্বীকারোক্তি দিল ওয়াশিংটন। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড। 24 ঘন্টায় মৃত 258 জন। ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি 143 রোগী। এবং ভারতের অসম ও মিজোরাম রাজ্যের মধ্যে সীমান্ত সংঘর্ষে অসমের 5 পুলিশ সহ 6 জন নিহত। তীব্র সমালোচনা রাহুল গান্ধী এবং অভিষেক ব্যানার্জির। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098212205327। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।